অন্যান্য অনেক দেশে যেটা আমরা দেখি যে এই শিক্ষায় বাজেটটা অনেক বেশি বরাদ্দ থাকে। তো আমাদের এখানে আপনি তো সেখানে অনেকদিন কাজ করছেন, সারা জীবন শিক্ষা নিয়েই কাজ করেছেন, তো এই জায়গাটাতে আরো বেশি গুরুত্ব দেওয়াটা উচিত কিনা বাজেটের ক্ষেত্রে, এই এই বিষয়ে আসলে আপনার একটা মন্তব্য জানতে চেয়েছিলাম।
এটা কখনোই যথেষ্ট ছিল না, যথেষ্ট বেশি শুধুমাত্র 2000 সালে যখন বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন, তখন আমরা 14% বাজেট শিক্ষার জন্য বরাদ্দ, তারপরে আর কখনোই তাই 11-12% মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। তারপরে আরেকটা শুভঙ্করের ফাঁকিও আছে ওই শিক্ষা বাজেটে, আমাদেরকে শিক্ষার বাজেটকে কখনো জুড়ে দেওয়া হয়েছে শ্রম মন্ত্রণালয়, কখনো জুড়ে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি, কখনো দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, সিঙ্গেল সেক্টর হিসেবে শিক্ষা কখনোই আসেনি। ওই অন্যগুলোকে জুড়ে দেওয়ার কারণে টাকার অঙ্কে সর্বোচ্চ বরাদ্দ দেখানো হয়। গত বছরও আপনারা দেখেছেন কিনা রূপপুর পারমাণবিক প্রকল্প ওর সাথে জুড়ে দেওয়া হয়েছিল, ফলে স্বাভাবিকভাবেই সে শুভঙ্করের ফাঁকির মতো জিডিপির 2-2.5% মধ্যে সীমাবদ্ধ থাকছে।
আপা ফাঁকিটা কে কাকে দেয়? এটা তো মানে
এটা তো নিজেরাই নিজেদেরকে দেই বলবো, সরকারকে দায়ী করে কি লাভ, নিজেরাই দেই সরকার কোথেকে টাকা দেয়, টেক্সপেয়ারদের টাকা থেকে। এখন দেখেন বৈপরীত্যটা, দেখেন বৈপরীত্যটা হলো শিক্ষা এত বড় একটা খাত, প্রায় 4 কোটি শিক্ষার্থী প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত, প্রায় 5 লক্ষ শিক্ষক, 4 কোটি শিক্ষার্থীর সাথে 2 জন করে যদি মা বাবা ধরি 8 কোটি, 8×4=12 কোটি, জাতির 3/4 ভবিষ্যৎ সেই আকারে কি শিক্ষাকে গুরুত্ব দিতে দেখি? এখানেই শুভঙ্করের থাকি, শিক্ষার্থীর প্রতি বরাদ্দ যদি বিবেচনা করেন তাহলে এটা নগণ্য, জিডিপির খাতে বিবেচনা করেন সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে নিম্নতম, এই জন্যই শুভঙ্করের ফাঁকিটা নিয়েছি। আরেকটি বিষয়, এই বছরের বাজেট পৃথিবীর সব দেশেই কিন্তু বাজেটে এই মহামারী মাথায় রেখে বাজেট প্রণীত হয়েছে বা প্রণয়ন করা হচ্ছে। আমাদের দেশে এই করোনা ইন্ডিউসড চ্যালেঞ্জ যেগুলো বলি আমরা, মহামারী দ্বারা সৃষ্ট যে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো, সেটা অন্যান্য খাতগুলোতে আমরা দেখেছি যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে। জীবন জীবিকা অবশ্যই গুরুত্বপূর্ণ, জীবনের কারণে স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, জীবনের কারণে জীবিকা গুরুত্বপূর্ণ, শিল্প স্বাস্থ্য সামাজিক সুরক্ষা সব জায়গায় মোটামুটি গুরুত্ব দেয়া হয়েছে, শিক্ষাকে কি করে যেন প্রাধিকারের জায়গায় আমরা দেখছি এখন। আপনি জীবন জীবিকা স্বাস্থ্য সব ঠিক করলেন, শিল্প কে একেবারে অনেক এগিয়ে নিয়ে গেলেন, কিন্তু তারপরে কি হবে, টেকসই উন্নয়ন হবে না আগামীতে। এখনই যেরকম আরএনজি সেক্টরে আমাদের বিদেশিদের নিয়োগ দিতে হয় উপরের পর্যায়ে, সেটা তো আপনারা অবগত আছেন, ম্যানেজমেন্ট লেভেলের লোকজন বাইরে থেকে আনতে হয়, ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে, এই জনশক্তি আর আমাদের জন ইয়ে আমাদের আমরা আর পাবো না, বুঝতে পেরেছেন? হ্যাঁ
জি আপা। আপা এইখানে একটা একটা স্কুল অফ থট রয়েছে যে যে হচ্ছে যে সরকার যদি শিক্ষায় গুরুত্বটা যদি দেয়, মানে শিক্ষিত জনগোষ্ঠী যে পরিমাণে বাড়ে, যদি বাড়ে সেই অনুপাতে কর্মসংস্থান হয় না, সেই কারণে শিক্ষিত জনগোষ্ঠী তৈরির ক্ষেত্রে গভর্নমেন্টের এক ধরনের একটা অনীহা আছে, এইটার সঙ্গে আপা আপনি কি একমত?
এই অনীহা থাকাটা আমি মনে করি মানবাধিকারকে ছোট করা, আমাদের সংবিধানকে ছোট করা, সংবিধানে সকল নাগরিকের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, বুঝতে পেরেছেন? সুনির্দিষ্ট করে লেখা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্বাক্ষর করেছে আমাদের সরকার, প্রতিশ্রুতিবদ্ধ, প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 12 years of publicly funded education, স্বাক্ষর করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম লয়ের মধ্যে, জাতীয় শিক্ষানীতিতে বলা সকল নাগরিকের জন্য মৌলিক শিক্ষা, যেটা 12 years of education বলে জাতিসংঘ ডিফাইন করেছে সেটা। তাহলে তো এই অনীহা পেছনে, অনীহা থাকলে বলতে হবে সংবিধানকে আমরা গুরুত্ব দিচ্ছি না। অন্য কেউ সংবিধান লঙ্ঘন করলে তাকে শাস্তি দিতে হবে, কিন্তু এইখানে তো সংবিধান লঙ্ঘন বলবো না, রাষ্ট্র ক্রমাগত সাংবিধানিক দায়িত্ব থেকে পিছিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে এটা এখন? Shifting its responsibility, state is shifting its responsibility to the private sector. না হলে মাধ্যমিকে এত বেশি বেসরকারি কেন, এত বেশি কমি মাদ্রাসা কেন, আনরেগুলেটেড পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন? তার মানে তো হচ্ছে যে রাষ্ট্র ক্রমাগত কিছু হচ্ছে।
জি আপা, আমার আপা আমার লাস্ট যেটা প্রশ্ন আমার সেটা হচ্ছে কি যে আপনার কি আপনি কি মনে করেন যে শিক্ষায় আসলে বাজেটের কত শতাংশ মিনিমাম বরাদ্দ হওয়া উচিত মোট বাজেটের, আর জিডিপির কত পার্সেন্ট সেখানে থাকা উচিত বলে আপনি মনে করেন?
আমি সরকারের প্রতিশ্রুতির জায়গা থেকেই বলব, মোট বাজেটের 20% সরকার প্রতিশ্রুতিবদ্ধ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়।
জি
জিডিপির 4%, আমরা তারপরেও সরকারের সীমাবদ্ধতা চিন্তা করে আমরা বলেছি এটা ধাপে ধাপে এই বছর 3%, আগামী বছরের মধ্যে 4% করা উচিত। এবার বাজেটে বিশেষ করে করোনার 3টে ঝুঁকি মাথায় রেখে, একটা হচ্ছে যে আমাদের যে অর্জন গুলো ছিল বাংলাদেশের সেগুলো এখন ঝুঁকির মুখে পড়েছে, ছেলেমেয়ের সমতা, সর্বজনীন প্রাথমিক শিক্ষায় ভর্তি, বাল্য বিবাহের হার কমিয়ে আনা, প্রাথমিক মাধ্যমিকের ছেলেমেয়ের সমতা আমি বলেছি, অন্যান্য স্তরেও মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়া, এই অর্জনগুলো ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। কাজেই এইবার করোনার চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ হলো পুনরুদ্ধার আগের অর্জনগুলো, দ্বিতীয় হলো যে শিক্ষা প্রতিষ্ঠান না খুললে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, লেখাপড়ার খোলার জন্য যে প্রস্তুতি সরকারের স্বীকার করেন ক্ষতি হচ্ছে, যে প্রস্তুতিগুলো দরকার এই কয়েক লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে সেটা নিশ্চিত করার জন্য বরাদ্দ দরকার। তৃতীয়, সরকার বলে দিয়েছেন যে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান খোলা হবে না ভ্যাকসিন নিশ্চিত না করে, তাহলে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার জন্য তো বাজেট কাটতে হবে। আর যেটা বলবো যে বাজেটের বরাদ্দটাই যথেষ্ট নয়, বরাদ্দ থাকলেই যে সেটা যথাসময়ে যথাস্থানে পৌঁছাবে তার নিশ্চয়তা তো অনেক ক্ষেত্রে আমরা দেখি না,
রাইট 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 রাইট,
তো সেই জায়গাটাই মনিটরিং জোরদার করা, 20% মোট বাজেটের সেটা যথাস্থানে যথা জায়গায় পৌঁছানো, মানে যাতে পৌঁছায় এবং সেটা যাতে মনিটরিং নিশ্চিত করা হয় যে যথাস্থানে পৌঁছায়।